হ্যালো।
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন হলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা ও নানান দিক, আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শতরূপা। শ্রোতারা যেমনটি একটু আগেই শুনলেন যে আজকের এই কলিন শোর হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সিরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান এবং এর নানান দিক। আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজনে আর যেসব বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন তারা হচ্ছেন ঢাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগতম। কলকাতা থেকে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেন পলিসি স্টাডিজ এর অধ্যাপক জয়ন্ত রায়। অধ্যাপক রায়, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
শ্রোতারা এ বিষয়ে প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে সরাসরি এই নম্বরে ফোন করুন 2026193062। যেমনটি আমরা জানি যে দু বছরেরও বেশি সময় আগে 2011 সালের মার্চ মাস থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের দাবিতে সেখানে যে আন্দোলনের সূচনা, সেই সংকটে 100,000-এরও বেশি লোক প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ শরণার্থী হয়েছেন, 400,000-এরও বেশি লোক নিজ দেশেই বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। গণতন্ত্র সেখানে পরাহত, পর্যদুষ্ট। সংকটের তীব্র রূপ প্রকাশ পায় যখন 21 অগস্ট সেখানে বিরোধীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। খোদ জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিশ্চিত হলে সেটি হবে মানবতার বিরুদ্ধে জঘন্যতম যুদ্ধ অপরাধ, এবং এই অপরাধ সংগঠনকারীকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি বলেন যে সিরিয়ার সংঘাতের চাইতেও এই রাসায়নিক অস্ত্র বা স্নায়ু গ্যাস ব্যবহারের বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুতর এবং এটির বিরুদ্ধে গোটা মানবজাতির সম্মিলিত দায়িত্ব রয়েছে। এদিকে আমরা জানিয়েও যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন যে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনার কথা বলছেন, তার প্রতি অভ্যন্তরীণ সমর্থনও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার হোয়াইট হাউসে এক বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিধায়করা বলেছেন যে তারা মার্কিন অভিযানকে সমর্থন করবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আজই বলেছেন যে সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিশ্চিত প্রমাণ পাওয়া গেলে তারা সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে জাতিসংঘের অনুমোদনকে সমর্থন দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো কোনো জনমত জরিপে সিরিয়ায় সামরিক অভিযানের বিরুদ্ধেও মতামত রয়েছে জোরালো। বলা হচ্ছে যে এর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের জন্য ভালো ফল বয়ে আনবে না। আবার কেউ কেউ একথাও বলছেন যে যুক্তরাষ্ট্র আবারও একটি দীর্ঘমেয়াদী সামরিক প্রতিশ্রুতিতে জড়িয়ে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও এ নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যে এতে সিরীয় বিদ্রোহীদের মধ্যে যেসব জঙ্গি প্রচ্ছন্নভাবে অবস্থান করছে তাদের হাতকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে কিনা। আজকের অনুষ্ঠানে প্রশ্ন উত্তরের মাধ্যমে এসব বিষয়ের দিকেই আমরা আলোকপাত করব। এবার তাহলে শুরু করা যাক প্রশ্ন উত্তরের পালা। আজকের প্রথম প্রশ্ন, হ্যালো,
থেকে আমি মনোরজি আমার নাসরিন আলী বলছিলাম। পরিস্থিতি দৃষ্টিতে আশঙ্কা করা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে সিরিয়ার গৃহযুদ্ধকে ইস্যু করে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সময় সামরিক অভিযান অত্যাসন্ন। ইতিমধ্যে সিরিয়া পরিস্থিতির কারণে 20,00,000 মানুষ সেদেশ থেকে পার্শ্ববর্তী দেশ সময় শরণার্থী হয়েছে। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি এই শরণার্থী সমস্যা সহ মানবিক সংকটের ক্ষেত্রে কোন ইতিবাচক পরিবর্তন সাধন করতে সক্ষম হবে কিনা, কিংবা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের কোন প্রেক্ষাপট তৈরি করবে কিনা। কারণ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে ইসরায়েল এই যুদ্ধের সাথে জড়িত হওয়ার জন্য তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এক্ষেত্রে সিরিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ কি সংকটের সমাধান করবে, না আবারও কোন নতুন
ধন্যবাদ মনিরুজ্জামান। নাসিম আলীর প্রশ্ন ছিল পিরোজপুর থেকে। তিনি একটি দুটি বিষয় জানতে চেয়েছেন। একটি হচ্ছে যে এই শরণার্থী সমস্যা সহ মানবিক সমস্যা সমাধানে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে কি যুক্তরাষ্ট্রের এই অভিযান, অথবা এর ফলে বড় রকমের আঞ্চলিক যুদ্ধের সূচনা হবে কিনা। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ,
আসলে এই মুহূর্তে বলা মুশকিল। এমনিতে যুদ্ধের মোটামুটি একটা আভাস পাওয়া যাচ্ছে, যেহেতু ওবামা কংগ্রেসের কাছে সম্মতি চেয়েছে এবং কোন সময় আমরা দেখিনি যে কংগ্রেস না বলেছে, সেই ইতিহাস যায়নি। তো সেই হিসেবে আমরা ধরে নিচ্ছি যে কংগ্রেস এক সময় হয়তো গ্রিন সিগন্যাল দিবে, যদিও কিছুটা নিয়মের মধ্যে ফেলছে, 60 দিন, তারপরে হয়তো আরো বাকি 30 দিন এবং গ্রাউন্ড ট্রুপস থাকবে না। তো এমনিতে মনে হচ্ছে যে এক ধরনের এয়ার স্ট্রাইক হয়তো একটা সম্ভাবনা আছে খুব কয়েকদিনের মধ্যেই, এবং সেই স্ট্রাইকের ফলে বাশার আল আসাদ কি করবে সেটার উপরে আসলে অনেকটা নির্ভর করবে যে পরবর্তী কি অবস্থা হবে। যদি সেখানে দেখা যায় যে আরো অন্য ধরনের মুভমেন্ট বা বাশার আল আসাদ এমন কিছু করলো, তাতে বাধ্য হবে হয়তো আরো বড় আকারে জড়িত হওয়া, বা এমন হতে পারে যে বাশার আল আসাদ সেই সিগন্যালে হয়তো মনে করবে যে না, যথেষ্ট হয়েছে, এখন পরিবর্তনের দিকে যাওয়া উচিত। তো অনেকটা নির্ভর করবে কি ধরনের এয়ার স্ট্রাইক, কতখানি টার্গেটেড, এবং কিভাবে হাফেজ বাশার আল আসাদ সেই জিনিসটাকে কিভাবে দেখে পরবর্তী কর্মসূচি কিভাবে নিবে, তার উপর নির্ভর করবে এটা বাড়বে না এক জায়গায় এসে থেমে মোটামুটি একটা পরিস্থিতি যেখানে বলতে পারা যায় একটা সমাধানের দিকে যাব, সেই সেটা দেখা দরকার।
ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক জয়ন্ত রায়,
আমার আশঙ্কা যে যদি ছোটখাটো কোন রকমের হস্তক্ষেপ ঘটে, সেটা ধীরে ধীরে বৃহত্তর একটা আঞ্চলিক সংঘর্ষের পথই প্রশস্ত করবে, এবং সেটা মোটামুটি বোঝা যাচ্ছে ইরানের বক্তব্য থেকে, সোভিয়েত ইউনিয়নের বক্তব্য থেকে, চীনের বক্তব্য থেকে। প্রচ্ছন্নভাবে তারা যেটা বলছেন যে সিরিয়ার যুদ্ধে কোনো একটি পক্ষকে সমর্থন দেওয়া মানে আঞ্চলিক যুদ্ধের পরিধিটা বাড়িয়ে দেওয়া, এবং সেটা অবশ্যই শান্তির পক্ষে যাবে না। আর এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ে যেগুলো বলা হচ্ছে, সেখানে একটা বিরাট ফাঁকি রয়ে গেছে, সেটা হলো যে জাতিপুঞ্জের যারা পর্যবেক্ষক নিরীক্ষক, তাদের কিন্তু বলা হয়েছে শুধু এইটাই পরীক্ষা করতে যে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ ঘটেছে কিনা, কে প্রয়োগ করেছে এটা কিন্তু তাদের বিচার্য বিষয় নয়। সেক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি গুলিয়ে গেল বা জটিল হয়ে গেল। আর আরো একটা জিনিস মনে রাখতে হবে যে রাসায়নিক অস্ত্রের প্রয়োগটাই সিরিয়া বা আরব দুনিয়াতে একমাত্র সংঘর্ষের বিষয়বস্তু নয়, অনেকগুলি পরস্পর সম্পৃক্ত বিষয় রয়েছে। একটি যেমন রাজতন্ত্র বা পরিবারতন্ত্র বনাম গণতন্ত্র, আরেকটি হলো যে প্রতিষ্ঠিত একটি সরকার বনাম বিরোধী পক্ষ যার সঙ্গে হয়তো আন্তর্জাতিক সন্ত্রাসের কিছু কিছু গোষ্ঠী জড়িত আছে ইত্যাদি। এছাড়া ইসলামী দুনিয়ার অভ্যন্তর একটি অদ্ভুত নয় একটি অত্যন্ত জটিল পরিস্থিতি দেখা দিচ্ছে, এটা শিয়া বনাম সুন্নি। এটা আমরা ইরাকে দেখছি, সিরিয়াতে দেখছি, এবং এই এতগুলি সংঘর্ষ বা বিরোধ কিন্তু কমার বদলে বেড়েই যাবে যদি হস্তক্ষেপ হয়, যেমন ইরাকে হয়েছিল বিদেশি হস্তক্ষেপ, এবং তার ফলে ওই শিয়া সুন্নি বিরোধ, আরব কুর্দ বিরোধ, এগুলো কিন্তু বেড়ে গিয়েছিল। সেজন্য আমাদের আশঙ্কা যে একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারটি তাদের উপর ছেড়ে দিলেই হয়তো আঞ্চলিক শান্তির পথটা অনেক বেশি প্রশস্ত হবে।
হ্যাঁ, ধন্যবাদ অধ্যাপক রায়। আমরা এই মুহূর্তে আরেকটি কল পেয়েছি দিনাজপুর থেকে, তার আগে আরেকটি আমাদের কল আছে ঢাকা থেকে, প্রিয়তা। হ্যালো।
হ্যালো, আমি প্রিয়তা বলছি বাংলাদেশ থেকে। আমার প্রথম প্রশ্ন ছিল হচ্ছে গিয়ে যে এই যে তর্ক বিতর্ক চলছে সারা বিশ্বে যে ইউএসএ কি ইন্টারভেন করবে কি করবে না সিরিয়াতে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এটার মাঝখানে যে আরেকটা সলিউশন আছে যেটা হচ্ছে গিয়ে যে তারা যখন ইন্টারভেন করবে, ক্যান ইট বি লিমিটেড অ্যাটাক অর লিমিটেড মিলিটারি স্ট্রাইক, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে সিরিয়ার কথা বলছিলাম, যে তারা তাদের মধ্যে যে যুদ্ধটা, হ্যাঁ, তারা যদি যদি কেউ ইন্টারভেন না করে তাদের দেশের ভিতরে, তারা তাদের মতন যেভাবে আছে সেভাবে থাকলো, তো এই জিনিসটা ওয়ার্ল্ড কে কি ইম্প্যাক্ট মানে ফেলবে, যে এই সামনে কি আমরা কি ভবিষ্যতে কি আমরা এরকম চিন্তা করতে পারি যে বাকি আশেপাশের দেশ বা অন্য কোন কন্টিনেন্টে এরকম চিন্তা ভাবনা তারা করবে যে আমরা আমাদের মতন মানে ফাইট করে গেলাম কিন্তু কেউ কোনো ইন্টারভেন করবে না, কেউ কিছু বলবে না, এটা কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা, এটাই আমার প্রশ্ন ছিল।
ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। প্রথম প্রশ্নটি ছিল যে এই হস্তক্ষেপ কি সীমিত পর্যায়ে থাকবে নাকি লিমিটেড ইন্টারভেনশন যাকে বলা হয়।
হ্যাঁ, আমি যেটা প্রথমেই বলছিলাম যে সেই সম্ভাবনা দেখা দিচ্ছে, যেহেতু সেই সেইভাবে একটা বাইপার্টিজান এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে ওয়াশিংটনে যে লিমিটেড স্ট্রাইক হবে যেখানে গ্রাউন্ড ট্রুপস ইনভলভ হবে না এবং প্রথম দিকে দুই মাসের একটা সময় পাবে, বাড়তি এক মাস তিন মাস, এই ধরনের কথাই বলা যাচ্ছে যে একটা লিমিটেড স্ট্রাইক হবে। তবে দ্বিতীয় যে প্রশ্ন, যে ইন্টারনাল যে কনফ্লিক্টটা, খেয়াল রাখতে হবে যে ওখানে যেটা জয়ন্ত দাও বলতে চেষ্টা করেছিলেন যে শিয়া সুন্নির যে লড়াই, তার মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি কিন্তু সুন্নি, 60%, এবং আমাদের শিয়ার পপুলেশন যদি আমরা ধরি, যদিও আলাউইটস সব মিলে ইসমাইলিদের নিয়ে 13% বা 15% এর উপরে যাবে না। এখন যেই জায়গায় ঝামেলাটা হয়েছিল সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে এক ধরনের পরিবর্তন আসতো যেটা বাশার আসাদ এক জায়গায় যে থামিয়ে দিল। এখন সেই হিসাবে সিরিয়ার অভ্যন্তরেই কিন্তু বড় একটা অংশের জনগণের কিন্তু এই ধরনের একটা ইন্টারভেনশন বাশার আসাদের বিপক্ষে আছে, যারা আশা করছে যে যত তাড়াতাড়ি এই ইন্টারভেনশনটা হোক ততই ভালো। সেদিক থেকে পরিস্থিতি কিন্তু একটু আরো আরো ঘোলাটে, এবং ঘোলাটে এই কারণে আমরা ইতিমধ্যে দেখেছি যে ওই সুন্নি সম্প্রদায়ের মধ্যেই আবার বড় আকারে যাদের সালাফি বলি বা ওয়াহাবি বলি তারাও ওর মধ্যে ঢুকে পড়েছে, বিশেষ করে সৌদি আরবিয়া এবং কাতার, এবং যার ফলে যেটা হয়েছে যে এই পুরো ঘটনাটা এমন একটা অবস্থায় নিয়ে গেছে বাশার আসাদ ওই গণতন্ত্র কাঠামোর মধ্যে না যাওয়ার পরে প্রথম দিকে, এখন যেটা হয়েছে যে বলতে গেলে একটা হাত ছাড়া হয়ে গেছে, এই পরিমাণে শরণার্থী হয়েছে কি লেবাননে এবং জর্ডানে এবং এমনকি টার্কিতে, তারপরে যেই অবস্থায় শিয়া সুন্নির মধ্যে যে কমপ্লেক্সিটি, সব মিলে ওই ধরনের মীমাংসা বাইরের কোনো এক্সটার্নাল ইনপুট ছাড়া নিজেরাই করে ফেলবে সেটার অবস্থা মনে হয়, বাস্তব অবস্থা মনে এখন নেই। তবে কোনো সন্দেহ নেই যে এই ধরনের স্ট্রাইক হলেই যে একটা সমাধান আসবে তা না, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে 1,00,000, বলা হচ্ছে 1,00,000-এর উপরে মানুষ মারা গেছে, যদিও এই রাসায়নিক অস্ত্রের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে 3,000 লোক মারা গেছে মনে হয় হিসাবে, কিন্তু তার আগে কিন্তু 1,00,000 লোক মারা গেছে। তো একটা দেশে যদি 1,00,000 লোক মারা যায় এবং এত পরিমাণে যদি শরণার্থী হয়, তখন স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কমিউনিটির একটা মাথা ব্যথা হয়েই থাকে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে এখন যত তাড়াতাড়ি বাশার আসাদ এই জিনিসটা বুঝতে পারবে যে এই থ্রেটটা শুধু থ্রেট না, এখানে আরো বড় ধরনের অবস্থা হতে পারে, তত তাড়াতাড়ি আমি মনে করি এটা সমাধানে যেতে পারে।
অধ্যাপক জয়ন্ত রায়, আপনি কি মনে করেন যে হস্তক্ষেপ প্রায় অনিবার্য হয়ে উঠছে?
আমার এখন মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপটা প্রায় অনিবার্য, কিন্তু আমি এখনো মনে করি না যে ইরাক আফগানিস্তান এসব জায়গায় তার হাত পড়ার পর আবার নতুন করে সে বিরাট কিছু একটা করবে। ওই ছোটখাটো হয়তো আঘাত আনতে পারে, তাকে দেখাতে হবে যে সে মানবতার পক্ষে কাজ করছে, যদিও আমরা যদি ভিয়েতনাম লড়াইয়ের কথা মনে পড়ি, নাপাম বোমার কথা মনে পড়ি, তাহলে তো দেখবো যে আমেরিকা নিজেও এক সময় মানবতা বিরোধী অনেক কাজই করেছে। তো যাই হোক, আমার সন্দেহ আছে যে শেষ পর্যন্ত কতদূর মার্কিন যুক্তরাষ্ট্র এগোতে পারবে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থা তো 2008 সাল থেকেই বেশ খারাপ, আর এই আর্থিক ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যার উপর নির্ভরশীল, যেমন চীন, চীন কিন্তু ওখানে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে। তা আমার মনে হয় যে অনেক কথাবার্তা হবে, দু একটা হয়তো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যেমন ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় মিলে একটি প্ররোচনামূলক কাজ করেছে, কিন্তু সিরিয়া সেই প্ররোচনার ফাঁদে পা দেয়নি। যেমন তারা যেটাকে বলা হয় অ্যান্টি মিসাইল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, ধ্বংসী ক্ষেপণাস্ত্র, তার পরীক্ষা করেছে ভূমধ্য সাগরে এবং সেটা ধরা পড়ে রাশিয়ার রাডার যন্ত্রে এবং রাশিয়া এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এর থেকে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারত। অর্থাৎ যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটা এমন জায়গায় পড়ত যাতে সিরিয়া হাতে প্ররোচিত হলো।
অধ্যাপক রায়, আমরা একটু পরে আপনার কাছে আবার ফিরে আসব, আমাদের অনেক প্রশ্নকর্তা অপেক্ষা করছে। একজন আছেন সরাসরি সম্ভবত দিনাজপুর থেকে। হ্যালো।
হ্যাঁ, আমি দিনাজপুর থেকে বলছিলাম।
বলুন, আপনার নাম বলুন।
আমি দিনাজপুর থেকে, দিনাজপুর সেবাগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম রবিউল গনি।
জি বলুন।
আমি আমি প্রথমত যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিভিন্ন আলোচকদের, সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছিলাম যে ইরাক বিষয়ে ইরাকের উপরে হামলা করার ক্ষেত্রে আমেরিকা একটা তদন্ত রিপোর্ট দিয়েছিল যে ইরাকে ব্যাপক পরিমাণ মারণাস্ত্র আছে, সামরিক অস্ত্র আছে, এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল তাদের সেই তদন্ত রিপোর্টে ছিল সম্পূর্ণ মিথ্যা, এটি কেবলমাত্র ইরাকে আক্রমণ করার জন্য তৈরি করা হয়েছিল। এখন দ্বিতীয় মন্তব্যটি হচ্ছে যে সিরিয়ায় রাসায়নিক গ্যাস ব্যবহার কারা করেছে, আসাদ পক্ষ করেছে নাকি বিরোধী পক্ষ করেছে, নাকি আমেরিকানরাই করেছে যে সিরিয়াকে হামলা করতে হবে, সিরিয়াকে সাহায্য করতে হবে। বিদায় আমেরিকাও তো এই কাজটা একটা ক্ষেত্র তৈরি করার জন্য, সিরিয়ায় হামলা করার একটা রাস্তা তৈরি করার জন্য আমেরিকাও এই কাজটি করতে পারে কিনা, আমার আলোচকদের কাছে প্রশ্ন। পাশাপাশি যে শেষ প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে যে আমেরিকা মুসলিম বিশ্বকে, আমেরিকা মুসলিম বিশ্বকে ধ্বংস করার পায়তারা করছে কিনা, এই হামলার দামামা, এই যুদ্ধের
ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এর উত্তরে যাওয়ার আগে আমি জানিয়ে দিই যে আমাদের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আরেকটি প্রশ্ন আছে এই ইরাক পরিস্থিতির সঙ্গে একটা সমান্তরাল তুলনা করার ব্যাপারটি প্রশ্ন করছেন ঢাকা থেকে শরীফ মুজিবুর রহমান। হ্যালো,
আমি শরীফ মুজিবুর রহমান বলছি, আমি একজন সাংবাদিক ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, সিরিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে অভিযোগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কয়েকটি দেশ সিরিয়ার উপরে হামলার পরিকল্পনা করেছে তা কতটুকু যৌক্তিক, সিরিয়ার উপর অর্থনৈতিক, রাজনৈতিক, বৈশ্বিক বা কূটনৈতিক চাপ জোরদার বা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় কিনা, কারণ আপনারা জানেন বিষয়টি সিরিয়ার একান্তই ব্যক্তিগত ও আভ্যন্তরীণ বিষয়। ইরাকের যুদ্ধ আমরা দেখেছি, ইরাকে রাসায়নিক অস্ত্র রয়েছে, সেই দোহাই দিয়ে ইরাকের উপরে হামলা শুরু হয়েছিল, ইরাকের ধ্বংসযজ্ঞ শেষে অবশেষে ইরাকে কোনো রাসায়নিক অস্ত্রের সন্ধান পাওয়া গিয়েছে কিনা আমরা তা সবাই জানি। ইরাকের মতো সেই একই পরিস্থিতি সিরিয়ার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা আছে কিনা, বিষয়টি বিজ্ঞ আলোচকবৃন্দ দয়া করে একটু ব্যাখ্যা করবেন।
অধ্যাপক জয়ন্ত রায়, ইরাকের সঙ্গে কি মনে করেন যে এই দুটি পরিস্থিতি একই রকমের?
না, ঠিক একই রকম নয়, তবে যেটা ইরাকের ক্ষেত্রে বলা হয়েছে যে ইরাক যুদ্ধের অনেকদিন বাদে যখন প্রতিবেদনগুলি সরকারি স্তরে প্রকাশিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং ব্রিটেন থেকে, তখন দেখা যায় যে অভিযোগগুলি ইরাকি রাষ্ট্রের বিরুদ্ধে আনা হয়েছিল, যে ধরনের মারণাস্ত্র মজুত আছে বলে বলা হয়েছিল, দেখা গেল যে সেই তথ্যগুলি সঠিক নয়। এই নিয়ে তো ব্রিটেনে এবং আমেরিকাতে অনেক সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগ নিয়ে যে অভিযোগটি উঠেছে সেটা কতটা সত্য বা অসত্য সেটা আমাদের পক্ষে বলা সম্ভবই নয়। রাসায়নিক অস্ত্রের প্রয়োগ আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে, এটাও আমরা সবাই জানি। এখন আসল প্রশ্নটা কিন্তু যে ওই ইরাকের মতোই বিপর্যয় বেড়ে যাবে কিনা, যদি নাকি বাইরের হস্তক্ষেপ ঘটে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করলেও অনেকগুলি রাষ্ট্র কিন্তু নানাভাবে হস্তক্ষেপ করছে, যেমন সৌদি আরবিয়া করছে, কাতার করছে, তারপরে বলা যেতে পারে হয়তো বকলমে ইরানও করছে হিজবুল্লাহ মারফত। কাজে বিদেশি হস্তক্ষেপ হয়ে গেছে, তারপরে আল কায়দার মতো মানে বিশ্বজোড়া যে সংস্থা তারাও এর মধ্যে জড়িত, এমনকি দেখা যাচ্ছে যে কিছু কিছু অন্যান্য দেশেও তারা এসে পড়েছে, যেমন ইজিপ্টের রাস্তায়ও তারা এসে পড়েছে। ফলে এখন কিন্তু ব্যাপারটা এতটাই জটিল যে বিদেশি হস্তক্ষেপের ফলে আমরা যদি ভাবি যে তাতে হয়তো মানবতার পক্ষে একটা পদক্ষেপ নেওয়া হবে, সেটা নিয়ে আমাদের তিনবার চারবার ভাবতে হবে। যেমন এই যে উদ্বাস্তু সমস্যার সমাধান, সেটা কি তাতে এগোবে? আমার একটু মনে হচ্ছে না সেটা এগোবে। তারপরে সিরিয়ার আভ্যন্তরীণ পরিস্থিতি কি তাতে আরো জটিল হবে? বোধ হয় হবে। সেই জন্য ওই হস্তক্ষেপ করার আগে অনেকবারই ভাবতে হবে, যেটা ওবামাও ভেবেছেন, কারণ ওবামার তো রাষ্ট্রপতি হিসেবে একটা ক্ষমতা ছিল যে তিনি একটা কিছু করে ফেললেন, তারপরে কংগ্রেস তাকে সমর্থন দিল, সেটা কিন্তু করেননি। এমনকি ফ্রান্সের যে প্রেসিডেন্ট, তিনিও কিন্তু বারবার বলছেন যে তার ক্ষমতা আছে, তিনি করতে চান, কিন্তু এখন তিনি বলছেন যে না, আন্তর্জাতিক সমর্থন নিয়েই তিনি হস্তক্ষেপটা করছেন। ব্রিটেনে তো আরেক দূর গেছে, ব্রিটেনের পার্লামেন্ট তো বলেই দিয়েছে যে না, সামরিক হস্তক্ষেপ করা যাবে না। কাজে এই পরিস্থিতিতে আমাদেরও মনে হচ্ছে, যদিও আমরা সরকারি কোন রকম সংস্থার সঙ্গে জড়িত নই, যে বোধহয় সরাসরি কোন বৃহৎ রাষ্ট্র যেমন আমেরিকার দ্বারা হস্তক্ষেপ না ঘটলেই পরিস্থিতিটা কম জটিল থাকবে।
আমাদের অনেক প্রশ্নকর্তা আছে, আমি সবিনয় অনুরোধ করব উত্তরদাতাদের উত্তর সংক্ষিপ্ত রাখার জন্যে। একটা প্রশ্ন কিংবা অভিযোগ রবিউল করেছেন যে আমেরিকার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্কের ব্যাপারে তার একটা অভিযোগ আছে, ডক্টর ইমতিয়াজ আহমেদ।
সেটাই বলতে চেষ্টা করেছিলাম যে সিরিয়ার জটিল মনে রাখতে হবে যে এক ধরনের গৃহযুদ্ধ চলছে সেখানে, এবং একটা সুন্নি শিয়ার লড়াই শুরু হয়েছে। একটু পিছনে যাওয়া দরকার, সেটা হলো যে আরব স্প্রিং যেটাকে বলে, তার আগে কিন্তু আমরা ডামাস্কাস স্প্রিং এর কথাটা জানি, 2001-এ যেটা হয়েছিল যখন বাশারের বাবা মারা গিয়েছিল, এবং বাশার যখন আসলো তখন কিন্তু এক ধরনের মোটামুটি একটা ওয়েভ এসেছিল, অনেক ইন্টেলেকচুয়ালস বেশ যোগ দিচ্ছিল যে এক ধরনের রিফর্মস হবে, এবং এই বাশারের নেতৃত্বে সিরিয়া একটা গণতান্ত্রিক রাষ্ট্র মধ্যে যাবে। কিন্তু দেখা গেল যে কিছু দূর যাওয়ার পরেই সেটা একেবারে থামিয়ে দিল, এবং সেই থেকেই কিন্তু শুরু হয়েছে লড়াইটা। মনে রাখতে হবে যে গণতন্ত্র গণতন্ত্রায়নের কারণে একটা জায়গায় এসে একটা ধর্মীয় রূপ নিয়েছে, বিশেষ করে শিয়া সুন্নি, এবং যেহেতু সুন্নিরা মেজরিটি, এবং যারা সিভিল ওয়ারে বিপক্ষে যে দলটা তারা কিন্তু মূলত সুন্নি, যার জন্য একটা সময় যদিও তারা লিবারেল একটা মতাদর্শে ছিল, আস্তে আস্তে তারা অনেকটা বাধ্য হয়েই কিন্তু ওই কাতার সিরিয়ার কাতার এবং সৌদি আরবের দিকে গিয়েছে ওই সুন্নির কারণেই, এবং অন্যদিকে সরকার গিয়েছে ইরানের দিকে। সেই জিনিসটা যদি খেয়াল রাখি, সেই হিসেবে স্বাধীন বেশ ইচ্ছা মতন করে যাচ্ছে, কারো হাত থেকে করা ঠিক হবে না, এই জিনিসটা কিন্তু ঠিক চলছে না। এই কারণেই, কারণ সিরিয়ানরাই কিন্তু চাচ্ছে, এবং বড় আকারের একটা মেজরিটি চাচ্ছে যে একটা হস্তক্ষেপ হোক, এবং যেহেতু অনেকটা ভায়োলেশন হয়েছে, এবং যদি রাসায়নিক হয়ে থাকে, তার আগেও আমি যেটা বলছি যে রাসায়নিকটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে একটু কিছুটা বাড়তি বিষয়, কারণ হচ্ছে যে 100,000 লোক এমনি মারা গেছে, সেটাই যথেষ্ট হিউম্যান রাইটস অ্যাবিউজের উপরে নীতি পড়ে। তো সেই হিসাবে আমি মনে করি যে ওই জটিলতার কারণে ঠিক অন্য দেশ হস্তক্ষেপ করার বিষয়ে সেই জিনিসটা এখন নেই, কারণ সিরিয়ার লোকই কিন্তু চাচ্ছে যে একটা হস্তক্ষেপ হোক।
হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে মেরি। হ্যালো।
হ্যালো, যে আমি মেরি বলছি ঢাকা থেকে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিরোধীদের মধ্যে আল কায়দার মতো উগ্রবাদীরাও রয়েছে, তাহলে সিরিয়ায় এই আক্রমণ কি উগ্রবাদীদের হাতকে শক্তিশালী করবে না?
এটি একটি বড় প্রশ্ন যে এই আক্রমণ উগ্রবাদী যারা হয়তো আসাদের বিরোধিতা করছেন তাদের মধ্যে উগ্রবাদী অনেকে আছেন বলছেন প্রফেসর ইমতিয়াজ, আপনি সালাফি এবং ওয়াহাবি সুন্নিদের প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন, সেই সঙ্গে আল কায়দার প্রশ্নটি উঠে আসে। তো প্রফেসর জয়ন্ত রায়, আপনি কি মনে করেন যে উগ্রবাদীদের হাত কি আরো শক্তিশালী হয়ে উঠবে এই হস্তক্ষেপের কারণে?
আমারও সেরকম একটা আশঙ্কা আছে, যদিও এ ব্যাপারে তো একদম সঠিক কিছু বলা যায় না, অত্যন্ত জটিল একটা পরিস্থিতি যেটার নিপুণ বিশ্লেষণ ইমতিয়াজ দিয়েছেন, এবং সত্যি সত্যি শেষ পর্যন্ত কোন দিকে যাওয়া উচিত হবে এই সিদ্ধান্ত নেওয়াও খুব কঠিন, যেটা ওবামার পক্ষেও খুব কঠিন হচ্ছে, ফ্রান্সের রাষ্ট্রপতির পক্ষেও কঠিন হচ্ছে, আর ব্রিটেনের প্রধানমন্ত্রী তো পারলেনই না, যেহেতু পার্লামেন্ট থেকে একদম নিষেধাজ্ঞাই করে দিয়েছে যে না হস্তক্ষেপ করা যাবে না। এখন ব্যাপারটা অবশ্যই বিচার্য যে যদি আমরা হস্তক্ষেপ না করি তাহলে কি ফল বেশি খারাপ হবে, না হস্তক্ষেপ করলে ফল বেশি খারাপ হবে, অর্থাৎ সাধারণ মানুষের দিক থেকে। আমার কেন জানি না অতীত অভিজ্ঞতা যা দেখেছি ইরাক বা অন্যত্র বা আফগানিস্তান, তাতে মনে হচ্ছে যে হস্তক্ষেপ করলেই হয়তো সাধারণ মানুষের বিপদ আরো বেড়ে যাবে। তবে এটা নিয়ে প্রবল বিতর্ক চলতে পারে এবং এই বিতর্ক সহজে সমাপ্ত হবে না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ কিছু যোগ করবেন এর সঙ্গে?
এটা তো মানে সেটাই হচ্ছে, কিন্তু এটা যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাশার আসাদ অনেকটা নিজেই বলতে গেলে এই জন্য দায়ী আজকের যে সিরিয়ার অবস্থা, সে যদি 2001 যেভাবে রিফর্মসটা শুরু করেছিল সেটা যদি চালিয়ে যেত, সেটা না করে যেভাবে বিভিন্ন ইন্টেলেকচুয়াল একাডেমিক্স যারা ছিল রিপোর্টার জার্নালিস্ট সবাইকে যেভাবে জেলে ঢুকিয়ে এরকম একটা অবস্থা নিয়ে আসলো, তাতে দিন দিন কিন্তু এই একেবারে উগ্রপন্থীদের দিকে চলে যাচ্ছে, এবং ইতিমধ্যে কি কাতারি সালাফি এবং ওয়াহাবি এদের মধ্যে ঢুকে গেছে, এবং সেখানে আল কায়দাও স্বাভাবিকভাবে চেষ্টা করবে একটা মোটামুটি ঢুকে যাওয়ার বিষয়টা সব মিলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে এখন মনে হয় না যে বাইরের কোনো ইনপুট ছাড়া খুব একটা যে পরিবর্তন হবে তা না। এখানে একটু তাড়াতাড়ি বলতে চাচ্ছি যে অনেক সময় দেখা গেছে যে বাইরের জিনিস বাইরের ইন্টারভেনশনটা থামানো যায় না, এবং অনেকটা নিজে নিয়ে আসা হয়। যদি আমি সাদ্দামের ইরাকের কথা বলি, কুয়েতের ব্যাপারটা যদি কুয়েত যখন দখল করে ফেললো তখন আর উপায় ছিল না, এই কিভাবে আন্তর্জাতিক যেইভাবে অ্যাটাক করছে, মানে আমেরিকাও বাধ্য হলো তখন একটা যুদ্ধের মধ্যে চলে যেতে। বেশ কতগুলো ঘটনা আছে পৃথিবীতে যেগুলো আর আর কিছু করার থাকে না, এখন অনেকটা বাশারের উপর নির্ভর করছে, বাশার কিভাবে এই ওয়াশিংটনের এই পদক্ষেপটাকে দেখবে। সে যদি এখনো একগ্রামী হয়ে থেকে যদি মনে করে যে না আমি লড়াই শেষ পর্যন্ত লড়াই করব, তাহলে বুঝি আমার মনে হয় না আর কিছু করার থাকবে, যেহেতু সিরিয়ার ভিতরেই একটা বড় অংশ আমি তো মনে করি মেজরিটি অংশ চাচ্ছে যেন আসাদ যেন সরে যায়।
শ্রোতাদের এ পর্যায়ে জানিয়ে রাখি যে আপনারা আমাদের কলিন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের বিষয় হচ্ছে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা এবং এর নানান দিক। পরবর্তী প্রশ্নটি করেছেন এই ওয়াশিংটনের নিকটবর্তী ম্যারিল্যান্ডের জার্মান টাউন থেকে মারুফ রহমান। হ্যালো,
হ্যালো, জার্মান টাউন ম্যারিল্যান্ড থেকে মারুফ রহমান বলছি। দুটি শক্তির মধ্যকার লড়াইয়ে যখন নিরপরাধ নিরস্ত্র মানুষের প্রাণহানি ঘটে, তখন সেটি কোন অস্ত্রের দ্বারা ঘটলো তাতে কি এসে যায়? মূল কথা তো মৃত্যু। সিরিয়ায় বুলেট আর বোমার আঘাতে 100,000-এরও বেশি প্রাণহানিতে আজকের পৃথিবী যতটা কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে পতিত রাসায়নিক অস্ত্রের দ্বারা নিহতদের হাজার প্রাণে। আজ বৃহৎ শক্তিবর্গ সিরিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলছে, সেটা কিন্তু নিজেদের ভাণ্ডারের মজুদ না কমিয়েই বলছে। আর বাশার আল আসাদের নিশ্চয়তাকে নিন্দাটা নিয়েই বলছি, স্বল্প বা মাঝারি শক্তি দেশগুলো এ থেকে কি বার্তা পাচ্ছে? রাসায়নিক অস্ত্রকে যদি আমরা নিষ্ঠুর বলি, তবে পারমাণবিক অস্ত্রকে কি বলবো? এই ক্লাবের দেশগুলো এর রক্ষণাবেক্ষণের জন্য যত অর্থ ব্যয় করছে তার ভগ্নাংশ খরচ করে কিন্তু এগুলো ধ্বংস করা সম্ভব। প্রশ্ন হলো, সিরিয়ার বর্তমান প্রেক্ষাপটে পশ্চিমের দেশগুলোর যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি সেটা কি শুধু মূল্যবোধের প্রশ্ন নাকি আরো কিছু? ধন্যবাদ।
অধ্যাপক জয়ন্ত রায়,
নিছক মূল্যবোধের প্রশ্ন যে নয় সেটা তো অতীতে এইসব বৃহৎ শক্তিগুলি অন্যান্য জায়গায় যে ধরনের হস্তক্ষেপ করেছে সেটা থেকেই বোঝা যায়। আর ইরাকেও যখন হস্তক্ষেপটা ঘটল, আফগানিস্তানে যুদ্ধ চলেছে, সেই যুদ্ধ অসমাপ্ত রেখেই আবার ইরাকে নতুনভাবে যুদ্ধ শুরু হলো, সেদিকে যদি তাকাই এবং তেল ইত্যাদি স্বার্থের কথা মনে রাখি, তাহলে মূল্যবোধটা সত্যি সত্যি অনেক পেছনের দিকে চলে যায়। এই ব্যাপারে যেমন একটি বিস্তৃত প্রতিবেদন আছে যেটার নাম হচ্ছে 9/11 কমিশন রিপোর্ট, সেটা দেখতে আমরা দেখব যে আমাদের প্রেসিডেন্ট বুশ কিন্তু গোয়ার দিকে চাননি যে আফগানিস্তানের যুদ্ধ চলাকালীনই ইরাকে আবার একটা হস্তক্ষেপ ঘটুক। কিন্তু তার কিছু কিছু আমলা তাদের মনে হলো যে না, ইরাকে হস্তক্ষেপ করা বিশেষ প্রয়োজন, কারণ ইরাক নানাবিধ কার্যকলাপে লিপ্ত যার কোনো প্রমাণ ছিল না। এইভাবে ধীরে ধীরে একটা বৃহত্তর যুদ্ধের দিকে যায়, এবং যেটা আমরা আগেও বলেছি যে ওই হস্তক্ষেপের ফলে কিন্তু ইরাকে শিয়া সুন্নি বিরোধ, আরব কুর্দ বিরোধ, এগুলো কিন্তু সমস্ত বেড়ে যায়। এবং আজকে প্রতিদিন ইরাকে যে ধরনের বিস্ফোরণ ঘটছে, প্রতিদিন কোনদিন 50, কোনদিন 30, কোনদিন 40, কোনদিন 100 লোক মারা যাচ্ছে, এটা কি হতো যদি মার্কিন এবং ব্রিটিশ হস্তক্ষেপটা না ঘটতো? এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন, কিন্তু অনেকেই যারা ভুক্তভোগী ইরাকে তারা বলবেন যে এটা বোধ হয় ঘটতো না যদি বিদেশি হস্তক্ষেপটা না হতো।
হ্যাঁ, পরের প্রশ্নটি চট্টগ্রাম থেকে করেছেন সালাউদ্দিন। হ্যালো, হ্যালো,
জি সালাউদ্দিন, মোহাম্মদ রেজা চিদং বাংলাদেশ থেকে বলছি। সিরিয়ার আভ্যন্তরীণ যুদ্ধে বিষাক্ত রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে শিশু সহ সহস্রাধিক লোকের মৃত্যুতে বিশ্বব্যাপী বিবেকমান জনগণ মর্মাহত হয়েছে এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বে নিরীহ লোকজনের উপর এই পৈশাচিক হামলা বিশ্বে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছে। অবশ্য সিরিয়া সরকার তাদের পক্ষ থেকে এই রাসায়নিক হামলার কথা সরাসরি অস্বীকার করেছে। তাই আমার প্রশ্ন হলো, যুদ্ধের ভয়াবহতার কথা চিন্তা করে জাতিসংঘের মাধ্যমে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রসমূহ আলাপ আলোচনার মাধ্যমে এর সমাধানে পৌঁছা যৌক্তিক হবে না?
আলাপ আলোচনার কথা বলেছেন সালাউদ্দিন চট্টগ্রামের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
সেটা চেষ্টা করা হয়েছিল, একেবারে যে চেষ্টা করা হয়নি তা না, কিন্তু কোনো রেজাল্ট আসেনি। এমন একটা অবস্থায় চলে গেছে, সেখানে নতুনভাবে আলোচনা অবশ্যই হতে পারে, কোনো সন্দেহ নেই। আমি যেটা বারবার বলতে চেষ্টা করছি সেটা হলো যে আমার ঘর যদি নড়েবড়ে থাকে, অনেক রাষ্ট্রেই হয়তো, বাইরের রাষ্ট্র হয়তো সুযোগ নিবে, কিন্তু সুযোগটা প্রথমে আমি দিচ্ছি। আজকে বাশার আল আসাদ যদি তার ঘরটা ঠিক মতো রাখতে পারত, অনেক দেশ আছে যেখানে মোটামুটি অনেক সংঘর্ষের থেকে বার হয়ে এসে এমন একটা রাষ্ট্র করেছে যেখানে সবাই বলবে যে হ্যাঁ, এখন সবাই মিলে থাকছে। তো যেই জায়গায় ভাঙনটা ঘটেছে, সেই ভাঙনটা কিন্তু বাশার চেষ্টা করেনি ঠিক করতে, বরং নিজের ক্ষমতাকে রাখার জন্য চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। সেই জায়গায় পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ দেখা যাবে যে অনেক দেশ, গ্রুপ, বিভিন্ন দল, উপদল এই সুযোগটা নিবে, এবং সেই সুযোগের অবস্থায় কিন্তু আজকের এই একটা পরিস্থিতি হয়েছে আমি আমি মনে করি। যার জন্য আমি এখনো মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সমাধান হতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু যদি সেখানে বাশার মনে করে যে না, আমি আজীবন ক্ষমতায় থাকবো, এইভাবেই চালিয়ে যাব, তাহলে তো আমার মনে হয় না কোনো পরিবর্তন আসবে সেখানে, বরং যারা সুযোগ নেওয়ার তারাই সেই সুযোগটা নিবে আরো সংঘর্ষের।
ধন্যবাদ। যশোর থেকে শ্রাবণী সুর আছেন লাইনে। হ্যালো,
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলাকে কেন্দ্র করে তিক্ত পরিস্থিতি যেভাবে ঘোলাটে উঠছে সেটা কতটা ভীতিকর, আমার প্রথম প্রশ্ন। এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সিরিয়া পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের আগ্রাসন বেড়ে যাওয়া এবং বিশৃঙ্খলার সম্ভাবনাকে কি উড়িয়ে দেওয়া সম্ভব? ধন্যবাদ প্যানেলকে।
ধন্যবাদ আপনাকেও। অধ্যাপক জয়ন্ত রায়, কতটা ভীতিকর এবং সেখানে সন্ত্রাসবাদ বেড়ে যাওয়া, ছড়িয়ে পড়ার আশঙ্কা কতটুকু?
হ্যাঁ, আমার তো মনে হয় যে সন্ত্রাসবাদ ব্যাপকতা লাভ করার সম্ভাবনা খুবই প্রবল। তবে এটাও ঠিক যে গোড়াতে যদি পরিবারতন্ত্রের বদলে গণতন্ত্র সিরিয়াতে প্রতিষ্ঠিত হতো, যেটা বারবার ইমতিয়াজ বলছেন, তাহলে হয়তো এইসব প্রশ্নগুলো আর উঠতই না। কিন্তু ওই কিছু কিছু জায়গায় আমরা দেখছি ওই রাজতন্ত্র রয়েছে, কিছু কিছু জায়গায় পরিবারতন্ত্র রয়েছে, এবং যখনই গণতন্ত্র স্থাপনের চেষ্টা হচ্ছে তখন পরিস্থিতিটা জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে। রাসায়নিক অস্ত্র তো তার মাত্র একটা অংশ মাত্র, তাতে যদি 2000 মরে থাকে, অন্যান্য অস্ত্র তো প্রায় 1 লক্ষেরও বেশি লোক মারা গেছে গত 2 বছরে। এবং গত 2 বছরে এই মধ্যপ্রাচ্যে বা উত্তর আফ্রিকাতে অনেকগুলি আশাজনক ব্যাপার ঘটেছিল। মনে হয়েছিল যে গণতন্ত্রের ফুলটা ফুটবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই আরব বসন্ত যেন একেবারে তপ্ত গ্রীষ্মে রূপান্তরিত হলো, এবং ওই ফুলটা যেন একেবারেই নষ্ট হয়ে গেল। এবং তার দুটো দিক আছে, একটা হচ্ছে স্বৈরাচার প্রবণতা, যেটা কেউ কেউ বলবেন সিরিয়াতেও দেখা গেছে এবং অন্যত্রও দেখা গেছে, আর আরেকটা দিক হলো যে ধর্মাশ্রয়ী গোষ্ঠী দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্ব কিন্তু আরো বেড়ে যাবে আমার আশঙ্কা যদি বৃহৎভাবে একটা হস্তক্ষেপ ঘটে। কারণ তখন ইরান খুব একটা দূরে থাকবে না, তারপরে রাশিয়া কতটা দূরে থাকবে আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই রাশিয়া তখন এই সিরিয়া কর্তৃপক্ষকেই সাহায্য দেবেন, চীনও দেবে, ফলে সব মিলে আরব দুনিয়াতে যেন একটা নতুন ধরনের একটা অনিশ্চয়তার সৃষ্টি হবে। ইজিপ্টেও তো আমরা দেখছি গোড়াতে আমাদের একটা গণতন্ত্রের আশা ছিল, কিন্তু তারপরে দেখা গেল যে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পর যিনি প্রেসিডেন্ট হলেন তিনি ঠিক গণতন্ত্রের পক্ষে নেই, একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে, ফলে আবার সেখানে শুরু হয়ে গেল আন্দোলন, সেখানে আবার এসে গেল মিলিটারি, সামরিক শাসন বকল চলতে আরম্ভ করলো, এবং তারা আবার এখন বলছে যে মিশরের রাস্তায় আমরা আল কায়দাকে দেখতে পাচ্ছি, আল কায়দার পতাকা দেখতে পাচ্ছি। অর্থাৎ মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার অবস্থাটা এখন অত্যন্ত জটিল। সেখানে যারা রাষ্ট্রের ক্ষমতায় আছেন, সে ওয়াশিংটনই হোক কি প্যারিসেই হোক, তাদের হাতে যত তথ্য আছে আমাদের হাতে অত নেই, কাজে আশা করা যায় যে তারা সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে ইরাক আফগানিস্তানের অভিজ্ঞতাগুলো মাথায় রেখে যথাযথ পদক্ষেপ নেবেন।
রাশিয়ার ভূমিকাটা অবশ্য সর্বশেষ যে ভূমিকা সেটা খুব স্পষ্ট নয়। আজকে ভ্লাদিমির পুতিন বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে যদি এটা সত্যি সত্যি চলে আসে যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে বিরোধীদের বিরুদ্ধে, তাহলে রাশিয়া একেবারেই জাতিসংঘের প্রস্তাবকে কিংবা হস্তক্ষেপের প্রস্তাবকে নাকচ করে দেবে না। কাজেই কূটনৈতিকভাবে রাশিয়ার ভূমিকার মধ্যে সামান্য কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম থেকে খালেদ রয়েছেন টেলিফোনে। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি খালিদ বলছি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। আমরা জানতে পেরেছি যে আমেরিকা সিরিয়ার উপরে ক্ষেপণাস্ত্র হামলা করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে। এখন জাতিসংঘের অনুমতি না নিয়ে তাদের এই ধরনের হামলা করাটা কি সঠিক হবে কিনা, এবং এই ধরনের হামলা করলে এটা সিরিয়ার জনগণের উপর আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আর আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে এই হামলা থেকে আমেরিকা কোনো অর্থনৈতিক বা সামরিক ভাবে লাভবান হবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন।
ধন্যবাদ। এটার সঙ্গে ফেসবুকে আফজাল হোসেন প্রশ্ন করেছেন যে আমেরিকা তার মিত্রদের সঙ্গে না নিয়ে যেভাবে সিরিয়া আক্রমণ করতে যাচ্ছে সেটা কতটা যুক্তিযুক্ত। মূলত আজকের গোটা প্রোগ্রামে আমরা এটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি। তবে সংক্ষেপে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আবার যদি একটু আলোকপাত করেন এটার উপর।
আসলে নির্ভর করবে যে সঠিক বেঠিক, এটা বুঝি অত বাস্তবে বলা মুশকিল। কারণ হচ্ছে যে যদি লিমিটেড স্ট্রাইক হয় এবং সেই লিমিটেড স্ট্রাইকের পরে যদি বাশার মোটামুটি মেনে নেয় যে রিফর্মস এর বিষয়গুলো ছিল ইত্যাদি, তাহলে হয়তো সঠিক বলা হবে। কিন্তু যখন বলা হবে যে না এটা বেড়ে গেছে, তখন হয়তো অন্যভাবে দেখবে। আমি যদিও মনে করি না যে কি রাশিয়া কি চায়না বা ইরান এর সাথে জড়িত হবে কোনোভাবেই এই যদি সেই ধরনের যুদ্ধ হয়ে থাকে, বরং তারা হয়তো চেষ্টা করবে অস্ত্র বিক্রির মাধ্যমে এক ধরনের প্রক্সি যুদ্ধ যেটাকে বলি সেটাকে হয়তো কিছুটা রাখবে, কারণ তাদের যেই অর্থনৈতিক কাঠামো তারা স্বাভাবিকভাবে এখন কোনো যুদ্ধে প্রবেশ করার বিষয়ে আসছে না। আমেরিকার লাভবানের বিষয়টাও এখন খুব জটিল, তবে কোনো সন্দেহ নেই যদি 100,000-এর উপরে যদি মারা যায়, তারপরে যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করা যায়, সেখানে যদি আমেরিকা কিছুই না করে তখনও আবার এটা প্রশ্ন থেকে যায়। সব মিলে একটা জটিল অবস্থায় আছে বলেই কিন্তু ওবামা এত সময় নিচ্ছে, অন্য কোনো আজকে যদি বুশ থাকত তাহলে হয়তো এত সময় নিত না আমি মনে করি। তো সেই হিসাবে দেখা দরকার যে যেই লিমিটেড স্ট্রাইক হওয়ার কথা আমরা শুনছি সেটা মনে হয় ওবামা পেয়ে যাবে, এবং সেই সেটা যেহেতু কংগ্রেসের একটা সাপোর্ট থাকবে তাতে হয়তো খুব একটা ঝামেলা হবে না, বিশেষ করে আমেরিকার মধ্যে। কিন্তু ওই লিমিটেড স্ট্রাইকের ফলে কি পরিণতি হবে, কদ্দুর বাশার পরিবর্তন হবে নিজের অবস্থা, সেই জিনিসটা আসলে দেখা দরকার। তারপরে যদি না হয়, আরো যদি অবস্থা খারাপ হয়, তখন হয়তো আবার নতুন ভাবে বিশ্লেষণ করা হবে। তবে আপাতত মনে হচ্ছে যে লাভের চেয়ে এমন একটা পরিস্থিতি গেছে সেখানে কিছু না করাটাও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ আমি যদি তর্কের খাতিরেই বলি যে কিছু যদি না করা হয় তাহলে হয়তো বাশার মনে করবে তারই জয় হয়েছে এবং সেখানে 125,000 কেন, আরো মানুষ হয়তো মারা যেতে পারে, সেই জিনিসটাও কিন্তু খেয়াল রাখা দরকার।
হ্যাঁ, সেই অধ্যাপক জয়ন্ত রায়, অত্যন্ত সংক্ষেপে আমাদের, আমরা একদম প্রান্তিক মুহূর্তে এসে পৌঁছেছি, অত্যন্ত সংক্ষেপে আপনার মন্তব্য উপস্থাপন।
আসলে যদি সামরিক অভিযানটা জাতিপুঞ্জ মারফত নেওয়া হতো, যেটা একসময় নেওয়া হয়েছিল আফগানিস্তানে বা তারও আগে ইরাক কুয়াইত যুদ্ধে, তাহলে অবশ্যই সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার কেন জানি না মনে হচ্ছে যে চীন এবং রাশিয়া ঠিক নিরাপত্তা পরিষদে হস্তক্ষেপের প্রস্তাব সমর্থন দেবে না, অতএব পরিস্থিতির জটিলতাটা রয়েই যাচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার বর্তমান আর্থিক পরিস্থিতিতে কতটা এগিয়ে আসবে, সেটা ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেই হোক বা ইসরায়েলের মারফত এগিয়েই হোক, এটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। তবে অপেক্ষা করা ছাড়া বোধহয় এখন আমাদের আর আমাদের মতো বিশ্লেষকদের আর কোনো উপায় নেই।
সত্যি সত্যি অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং অধ্যাপক জয়ন্ত রায়, আপনারা যা বললেন তাতে মনে হলো যে অবস্থাটা সত্যি সত্যি অত্যন্ত তরল, এবং এই তরল অবস্থার মধ্য দিয়েই আমরা যাচ্ছি, এবং এটা দেখার বিষয় যে জাতিসংঘ কি সিদ্ধান্ত নেয় কিংবা যুক্তরাষ্ট্রই বা কি সিদ্ধান্ত নেয়। অধ্যাপক জয়ন্ত রায়, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাদের ধন্যবাদ, এবং হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হলো।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।